বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি, 27 মাঘ এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত। আমাদের শান্ত অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে দায়ের সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধির ব্যাপারে জাতিসংঘের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে চাল, ভোজ্যতেল সহ নিত্যপণ্যের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারের ব্যর্থতাকে দায়ী করে বিএআরসির গবেষণা রিপোর্ট প্রকাশ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোক উজ্জ্বল 10 প্রভাত। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ ভিয়েনা সংলাপে অগ্রগতির পথে প্রধান বাধা, জাপানি প্রধানমন্ত্রীকে বলেছে ইরান। বেলারুশকে সাথে নিয়ে মহড়া শুরু করেছে রাশিয়া, কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব বলেছে মস্কো। বাংলাদেশে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় সিইসি নুরুল হুদার বিরুদ্ধে মামলা। এবং যোগী আদিত্যনাথ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাইছেন, অভিযোগ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আগামীকাল ইরানে উদযাপিত হবে ইসলামী বিপ্লবের বিজয় দিবস। এ উপলক্ষে এরই মধ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে আজ রাত 9টায় সারা দেশ প্রকম্পিত হয়ে উঠবে আল্লাহু আকবর ধ্বনিতে। ইরানের সর্বস্তরের মানুষ নিজ নিজ বাড়ির ছাদে উঠে আল্লাহু আকবর ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। একই সঙ্গে সারাদেশের মসজিদের মিনারগুলো থেকেও ভেসে আসবে একই ধ্বনি। আল্লাহু আকবর ধ্বনি শোনা যাবে রেডিও ও টিভি চ্যানেলগুলো থেকেও। রাত 9টা বাজতেই একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যাবে সারাদেশের আকাশে। মুহূর্তের জন্য বিভিন্ন বাড়ির ছাদ ও শহরের বিভিন্ন স্পট থেকে শত শত আতশবাজি ফোটানো হবে। এদিকে করোনা মহামারীর কারণে আগামীকালের বিজয় শোভাযাত্রা ও মিছিল আয়োজনের ক্ষেত্রে বিশেষ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের যেসব শহর রেড জোন হিসেবে ঘোষিত হয়েছে সেগুলোতে পদযাত্রা না করে কেবল গাড়ি শোভাযাত্রা আয়োজনের অনুরোধ করা হয়েছে। রাজধানী তেহরানও রেড জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে এই শহরেও বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে গাড়ি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, আমেরিকার বর্তমান প্রশাসন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতি অনুসরণ করছে বলে ভিয়েনা সংলাপে গ্রহণযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে না।
প্রেসিডেন্ট রাইসি বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সংলাপ চলছে। গত মঙ্গলবার থেকে দুপক্ষের মধ্যে অষ্টম দফা আলোচনা আবার শুরু হয়েছে। আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। ফোনালাপে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। তিনি জাপানের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় কয়েকবারের জন্য নিজের ইরান সফরের কথা স্মরণ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিটি সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপে আরও বেশি গতি আশা করছে রাশিয়া ও ইউরোপ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আরও বেশি মনোযোগী হওয়া জরুরি। উলিয়ানোভ তার টুইটার বার্তায় লিখেছেন, আমি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মুরার সঙ্গে কথা বলেছি। সেখানে আমরা দুজন এ ব্যাপারে একমত হয়েছি যে ভিয়েনায় আলোচনা প্রক্রিয়ায় আরও গতি আনতে হবে এবং অমীমাংসিত বিষয়গুলোতে বিশেষভাবে মনোযোগী হতে হবে। এনরিক মুরা ভিয়েনার সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। মুরার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও উলিয়ানোভ বুধবার আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানের সঙ্গেও সাক্ষাৎ করেন। রাশিয়া এবং বেলারুশ দশ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে, তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ। বেলারুশ ও রাশিয়া হচ্ছে ঘনিষ্ঠ মিত্র দেশ এবং বেলারুশের দক্ষিণে ইউক্রেনের সঙ্গে দেশটির দীর্ঘ সীমান্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এই মহড়ায় রাশিয়া 30,000 সেনা পাঠিয়েছে। মহড়া সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নজিরবিহীন হুমকির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া ও বেলারুশ, সে কারণে এটি খুবই সিরিয়াস মহড়া। মনে করা হচ্ছে স্নায়ুযুদ্ধ অবসানের পরেই প্রথম বেলারুশে সামরিক মহড়ার জন্য রাশিয়া সবচেয়ে বেশি সেনা মোতায়েন করেছে। রাশিয়ার এই পদক্ষেপকে আমেরিকা উত্তেজনা তীব্রতর করার ব্যবস্থা বলে মন্তব্য করেছে। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোর ব্যাপারে অভিযোগ তুললেও মস্কো তা বারবার প্রত্যাখ্যান করেছে। রাশিয়া বলছে, ইউক্রেন সীমান্তে যেসব সেনা মোতায়েন করা হয়েছে, সার্বভৌম দেশ হিসেবে রাশিয়া তা করতেই পারে। দেশের যে কোনো জায়গায় প্রয়োজন মাফিক সেনা মোতায়েন করা রাশিয়ার বৈধ রাষ্ট্রীয় অধিকার। রাশিয়া আরও বলেছে, ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট এখনও কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে। দেশটি আরও বলেছে, ইউক্রেন যদি নেটো জোটের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেয়, তাহলে মস্কো ইতিবাচক সিদ্ধান্ত নেবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজোভ এক সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি একই সঙ্গে বলেন, উত্তেজনার মধ্যে রোমানিয়া ও পোল্যান্ডে নেটো জোটের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের দিকে গভীর নজর রাখছে মস্কো। অন্যদিকে বেলারুশের সঙ্গে যৌথ মহড়া শেষ হলে রুশ সেনাদেরকে স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। তবে রাশিয়া এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করে বলেছে, পূর্ব দিকে নেটো জোটের বিস্তার মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এই শক্ত অবস্থানের কারণে ওয়াশিংটন মনে করছে, ইউক্রেন দখল করে নেটোর পরিকল্পনা ব্যর্থ করে দিতে চায় রাশিয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে 82% ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আর বাকি 18% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনায় আক্রান্তদের মধ্যে 82% ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত আর বাকি 18% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। কোভিড-19 জিনোম সিকোয়েন্সিং এর গবেষণার ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি। অধ্যাপক শরফুদ্দিন বলেন, ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ দ্রুত হয়, তবে এই ভেরিয়েন্টে মৃত্যুর হার কম। তিনি জানান, ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী, বেশি বয়সী রোগী এবং যারা ভ্যাকসিন নেয়নি তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি, তাই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি করোনাকে বিদায় দেওয়ার সময় এখনো আসেনি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান ডক্টর শরফুদ্দিন আহমেদ। এছাড়া ওমিক্রন ভেরিয়েন্টে ডেল্টা ভেরিয়েন্ট থেকে কম পরিমাণে মাথা ব্যথা ও সর্দির মতো উপসর্গ হয়, তবে এ ভেরিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম থাকে। এদিকে দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 7,264 জন, আর শনাক্তের হার পাওয়া গেছে 16.95%। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
হাইকোর্টের নির্দেশনার পরও গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ায় সিসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন দলটির সমন্বয়ক জুনায়েদ সাকি। আজ হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মামলাটি করেন। মামলায় নুরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়েছে। মামলা দায়ের প্রসঙ্গে জ্যোতির্ময় বড়ুয়া জানান, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনে আবেদন করে। জবাবে নির্বাচন কমিশন পত্রের মাধ্যমে নিবন্ধন করা যাবে না বলে জানায়। পরবর্তীতে গণসংহতির পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুনায়েদ সাকি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিট মামলায় উচ্চ আদালত রায় ও আদেশের কপি পাওয়ার 30 দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয়। ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লক্ষ্য করে বলেছেন, তিনি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাইছেন। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, যোগী বাংলার ইতিহাস জানে না, মূর্খের মতো কথা বলছেন। তিনি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। উত্তরপ্রদেশে আজ প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোটারদের সতর্ক করে দিয়ে এক ভিডিও বার্তায় বলেন, আপনারা সাবধান হন, আপনাদের ভুলের জন্য বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে উত্তরপ্রদেশের অবস্থা কাশ্মীর, বাংলা ও কেরালার মতো হতে সময় লাগবে না। তার এ ধরনের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে আজ বলেন,
যোগী এখন পাগল প্রায় হয়ে সেই তাদের একটাই অস্ত্র সাম্প্রদায়িক বিভাজন, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাইছে। তাই উত্তরপ্রদেশকে বাংলার সঙ্গে, কেরলের সঙ্গে, কাশ্মীরের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে, বাংলার ইতিহাস ও জানে না,
বলছিলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও দলীয় মুখপাত্র কোনাল ঘোষ বলেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে জয় সম্পর্কে নিশ্চিত নন, পরাজয়ের গন্ধ পাচ্ছেন, তাই এসব আবল তাবল বকছেন। সিপিএম নেতা ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এ তো সরাসরি ভোটারদের হুমকি, এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা কি? কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারায় বিজয়ন বলেছেন, যোগী আদিত্যনাথ ভয় পাচ্ছেন, উত্তরপ্রদেশ কেরালা হয়ে যাবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি আবারও বিশ্ব সংবাদে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলার মুখে সৌদি সরকারের প্রতি আবারও সমর্থন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে টেলিফোন আলাপে রিয়াদের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির সমর্থনের কথা ব্যক্ত করেন বাইডেন। একই সঙ্গে তিনি ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘের প্রচেষ্টার প্রতিও সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 2015 সালের 26 মার্চ থেকে সৌদি আরব এবং কয়েকটি আরব দেশ দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। এতে ইয়েমেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেশটিতে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি জোটের এই ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধাপরাধে প্রধানত মার্কিন অস্ত্র ব্যবহৃত হচ্ছে। যদিও জো বাইডেন মাঝে মাঝে ইয়েমেন যুদ্ধ বন্ধের কথা বলছেন, তবে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করা অব্যাহত রেখেছেন তিনি। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে এই ড্রোনটি ভূপাতিত করা হয়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি আজ এক বিবৃতিতে বলেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক জাতিসংঘের কর্মকর্তা ভ্লাদিমির ব্রুনকোভ সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে আবারও উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক জাতিসংঘ মহাসচিবের সহকারী ভ্লাদিমির ব্রুনকোভ সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে আবারও উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় এখনও অন্তত 6-10 হাজার সন্ত্রাসী অবস্থান করছে, যারা কিনা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিরাট হুমকি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক প্রতিবেদনে বলেছেন, কেবল দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণই যথেষ্ট নয়, একই সঙ্গে তাদের হুমকি মোকাবেলায় আগাম ব্যবস্থা নেওয়াও জরুরি। জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেছেন, এটা ঠিক যে পশ্চিম এশিয়ায় দায়েশ বা আইএস জঙ্গিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের তৎপরতা ও অস্তিত্ব বজায় রেখেছে। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায় ফের জঙ্গিদের উত্থানের ব্যাপারে জাতিসংঘের এই কর্মকর্তার সতর্কবাণী যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেননা সিরিয়ার বিভিন্ন জেলখানা থেকে দায়েশ জঙ্গিদেরকে মুক্ত করে দেয়া এবং ইরাক ও আফগানিস্তানে তাদেরকে স্থানান্তরের ক্ষেত্রে আমেরিকার বিশেষ ভূমিকা রয়েছে। ওয়াশিংটন সম্প্রতি এক অভিযান চালিয়ে ইদলিব প্রদেশে দায়েশ বা আইএস জঙ্গি নেতা আবু ইব্রাহিম আল কোরাইশিকে হত্যার দাবি করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা সিরিয়ার জেলখানায় আটক জঙ্গিদেরকে ইরাকে স্থানান্তর করছে এবং ইরাকে অবস্থিত সন্ত্রাসীদের সঙ্গে যুক্ত হয়ে তারা ওই দেশটিতে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এর আগে সিরিয়ার হাসাকা প্রদেশের গভর্নর জাতিসংঘের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন, দায়েশ বা আইএস জঙ্গিরা হচ্ছে আমেরিকারই ষড়যন্ত্রের ফসল, যার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশে নৈরাজ্য সৃষ্টি ও হত্যাকাণ্ড ঘটানো। সিরিয়ার পার্লামেন্ট সদস্য মুসাহাব আল হালাবি বলেছেন, হাসাকা প্রদেশের জেলখানায় দায়েশ জঙ্গিদের হামলায় যে শত শত জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল। এদিকে আফগানিস্তানেও সন্ত্রাসী হামলার পেছনে আমেরিকার হাত থাকার প্রমাণ পাওয়া গেছে। রুশ কর্মকর্তারাও বলেছেন, মার্কিন সরকার আফগানিস্তানের আইএস জঙ্গিদেরকে অস্ত্রসহ সব রকম সাহায্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘও জানিয়েছে, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সেদেশে দায়েশের উপস্থিতি জোরদার হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বাজারে চাল, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট ও তা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি বাজারে চাল, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম বাড়ার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং তা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। রাষ্ট্রীয় এই গবেষণা সংস্থাটির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উৎপাদন তথ্যের অসামঞ্জস্যতাকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় চাল, পেঁয়াজ ও আলুর বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার কারণ উদ্ঘাটনে বিএআরসি এই গবেষণা চালায়। সরকার কর্তৃক কম চাল সংগ্রহ এবং যথাসময়ে আমদানির ব্যর্থতা আর প্রয়োজনীয় বাজার হস্তক্ষেপের অভাব মূল্যবৃদ্ধির কারণ বলে চিহ্নিত করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। ধানের বাজারে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বড় মিল মালিক ও ব্যবসায়ীদের আধিপত্য ও অসম প্রতিযোগিতা, আমন মৌসুমে ধান উৎপাদনের ঘাটতি, ধান চাষের ব্যয় ও প্রক্রিয়াজাতকরণের খরচ বৃদ্ধি, কৃষিজমি সংকুচিত হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস, এসব দিকগুলোকে উল্লেখ করা হয়। সরকারের গুদামে গড়ে 12.5 লক্ষ মেট্রিক টন বা দেশের মোট চাহিদার 15 দিনের খাদ্য মজুদ থাকলে দাম নিয়ন্ত্রণে থাকার কথা। বর্তমানে সরকারি গুদামে প্রায় 20 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে চাল রয়েছে 16.09 লাখ মেট্রিক টন। এই অবস্থায় কেন চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে সে প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন,
মোটা চাল যেটা এটা বাড়ছে না, 2-1 টাকা কমেছে গত কয়েকদিনে, কিন্তু সরু চালের দাম একটু বাড়ার দিকে, মানুষের যুগ সাংঘাতিক সরু চাল খাওয়া, সাধারণ মানুষও এখন সরু চাল খেতে চায়, মোটা চাল নিয়ে বিক্রি করে দেয় ইয়ের জন্য, গরুর খাবার পশুর খাবার হিসাবে। এখানে ট্রাকের ভাড়া বেড়েছে, ট্রাকের ভাড়া অনেক বেশি, সার্বিক ভাবে অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়েছে।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের চালের মজুদ এখন সর্বকালের সর্ববৃহৎ মজুদ। সরকার আরও কিছু ট্যাক্স কমিয়ে সরু চাল বেসরকারিভাবে আমদানি করা যায় কিনা তার চিন্তাভাবনা করছে। খাদ্যমন্ত্রী আরও জানান, দেশে খাদ্যের কোনো অভাব নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে নিয়মিত পরিবেশনা আলোকোজ্জ্বল 10 প্রভাত, ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এই পরিবেশনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের আলোকোজ্জ্বল 10 প্রভাত উপলক্ষে আয়োজিত ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রার ধারাবাহিক আলোচনার 10ম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব নানা ধরনের ঐতিহাসিক সাফল্য ও মহাবিস্ময়ে ভরপুর। এই বিপ্লব সফল হওয়ার পর টাইম ম্যাগাজিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, গোটা মুসলিম উম্মাহ এক হতে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন ও ফিলিস্তিনি জাতিকে মুক্ত করার আন্দোলনকে জোরদার করে তোলে। আর তাই এই বিপ্লব সফল হওয়ার পরপরই তৎকালীন পিএলও নেতা ইয়াসির আরাফাত ইরানের ইসলামী বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি সরাসরি ইমাম খমিনির সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনের ব্যাপারে সংগ্রামী ভূমিকা রাখার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ইরানে ইসলামী বিপ্লবের আগে হাজার হাজার মার্কিন ও ইসরায়েলি সেনা এই দেশটিতে অবস্থান করত। তাদের মোট সংখ্যা ছিল 50,000-এরও বেশি, কিন্তু ইসলামী বিপ্লব সফল হওয়ায় এইসব মার্কিন ও ইহুদিবাদী সেনা ইরান ছেড়ে যেতে বাধ্য হয়।
ইরানের ইসলামী বিপ্লবের আগে স্বৈরাচারী রেজা শাহ ছিল বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। মার্কিন সরকার দেশে দেশে নানা যুদ্ধ ও সংঘাত, তৎকালীন শাহী ইরানের অর্থ ও অস্ত্র ব্যবহার করত মজলুম ও নির্যাতিত এবং প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে। এখন যেমন সৌদি সরকার মার্কিন সরকারের ঘোষিত দুধদাতা গাভীর ভূমিকা পালন করছে, তখন শাহ সরকারও একই ধরনের ভূমিকাই পালন করত। আরব দেশগুলো যখন ইহুদিবাদী ইসরায়েল ও ইসরায়েলের মদতদাতা পশ্চিমা সরকারগুলোর উপর তেল অবরোধ আরোপ করে, তখন ইরানের শাহ প্রকাশ্যেই দম্ভ ভরে ঘোষণা করেছিলেন যে ইরান ইসরায়েলকে বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহ করবে এবং শাহ তা বাস্তবায়নও করেছিল।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের চূড়ান্ত সাফল্যের কয়েকদিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডার, পাইলট ও সদস্যরা ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিপ্লবের আগে তাগুতি রাজতান্ত্রিক সরকারের খুব কাছের বাহিনী হিসেবে পরিচিত ছিল বিমান বাহিনী, কিন্তু এই বাহিনী ইসলামী বিপ্লবের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে রাজতান্ত্রিক সরকার বিস্মিত হয়ে যায়, কারণ তাদের কাছে এটা ছিল অপ্রত্যাশিত। এই ঘটনার একটি শিক্ষা হল, তাগুতি ও খোদাদ্রয়ী শক্তি এমন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয় যা তাদের কাছে অকল্পনীয়।
ইরানের ইসলামী বিপ্লবের আরেকটি স্থায়ী বা অব্যাহত মহাবিস্ময় হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও প্রকৃত স্বাধীনতা অর্জনের মতো নানা মহাকল্যাণ উপহার দেওয়ার কারণে এ বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রা সহ জাতীয় নানা ইস্যুতে ও বিশ্ব কুদস দিবসের মতো আন্তর্জাতিক নানা ইস্যুতে সর্বোচ্চ নেতার আহ্বানে প্রতি বছরই কোটি কোটি ইরানি জনগণের রাজপথে নেমে আসার দৃশ্য। পাশ্চাত্যের তথ্য সাম্রাজ্যবাদী সংবাদ মহল এ ধরনের মহাসমাবেশের খবর এড়িয়ে যায় এবং এ জাতীয় খবর প্রচার করলেও সর্বস্তরের ইরানি জনগণের বিপুল মাত্রায় সমাবেশে যোগ দেওয়ার অংশটুকু এড়িয়ে যায় বা খুব বিকৃতভাবে তুলে ধরে। যেমন কোটি কোটি ইরানির অংশগ্রহণে অনুষ্ঠিত মহাসমাবেশগুলোকেও হাজার হাজার লোকের বা ১০-২০ সহস্র মানুষের সমাবেশ বলে উল্লেখ করে। অন্যদিকে এইসব সংবাদ মাধ্যমে ইসলামী সরকারের বিরুদ্ধে কয়েক শত ব্যক্তির সমাবেশকেও ইরানি জাতির সমাবেশ বা প্রতিবাদ বলে উল্লেখ করে। আর বিশ্বের নানা দেশের প্রধান ও বেশিরভাগ সংবাদ মাধ্যমও সাধারণত এইসব মিথ্যা সংবাদের আলোকেই সংবাদ পরিবেশন করে থাকে।
কিন্তু সত্যকে চেপে রাখা যায় না এবং সত্যের বিজয় যেমন অনিবার্য, তেমনি মিথ্যার কৃত্রিম মেঘগুলো কেটে বিশ্বের সচেতন মানুষের কাছে সঠিক খবরগুলো ঠিকই পৌঁছে যায় এবং মিথ্যা প্রচারণাগুলোর ভিত্তিহীনতা ফুটে ওঠে। আর এমনি ধরনের ইরান বিরোধী কিছু আজগুবি মিথ্যা প্রচারণা হল ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দ ইসলামের নামে বিশ্বের বুকে আবারও পারস্য সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটাতে চায়। ইরানে সুন্নিদের উপর নির্যাতন করা হয় এবং তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি ইরাক ও সিরিয়ার কোটি কোটি বা লাখ লাখ সুন্নিকে হত্যা করেছেন ইত্যাদি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামী ইরানকে সুন্নি বিদ্বেষী বা সুন্নিদের জাগরণ বিরোধী শক্তি বলে প্রচার করে মুসলমানদের মধ্যে এই মহাবিপ্লবের জনপ্রিয়তা ও আবেদনকে কমাতে চেয়েছিল। কিন্তু সুন্নি মুসলমান অধ্যুষিত ফিলিস্তিনের প্রতি অন্য যেকোনো দেশের চেয়ে ইরানের সবচেয়ে বেশি সাহায্য সমর্থন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে উদ্ধারের জন্য ইমাম খোমেনির নেতৃত্বে বিশ্ব কুদস দিবসের প্রচলন এবং আফগানিস্তান, কাশ্মীর ও বসনিয়ার মতো সুন্নি প্রধান দেশগুলোর মুসলিম জনগণের প্রতি ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থন সাম্রাজ্যবাদীদের এই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দে ইসলামী সহযোগিতা সংস্থা ও হজের মতো বিশ্ব মুসলিম সম্মেলনকে সাম্রাজ্যবাদী ও বিভেদগামী শক্তির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। ইরানের নেতৃত্বেই গঠন করা হয়েছে মুসলিম মাঝহবগুলোকে ঘনিষ্ঠতর করার বিশ্ব সংস্থা। ইসলামী ঐক্যের জন্য ক্ষতিকর যে কোনো তৎপরতাকে হারাম বলে ঘোষণা করেছে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা এবং মুসলিম ঐক্য বিন্যাসী ব্রিটিশপন্থী শিয়া ও মার্কিনপন্থী সুন্নিদের ব্যাপারে সতর্ক থাকতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যারা শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা শিয়াও নয় সুন্নিও নয়, বরং তারা হচ্ছে সাম্রাজ্যবাদের সেবক। সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ইসলামী সরকারের স্পষ্ট ও আন্তরিক সংগ্রামের কারণে ইরাক ও সিরিয়ায় সুন্নি এবং কুর্দি সুন্নি মুসলমানদের কাছেও ইসলামী ইরানের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই দেখা গেছে ইরাক ও সিরিয়াতে শিয়া ও সুন্নি মুসলমানরা ইরানের সহায়তা নিয়ে দায়েশ বা আইএস এর মতো ওয়াহাবি প্রভাবিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ফলে এ অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন মদতপুষ্ট এইসব সন্ত্রাসী গোষ্ঠী প্রায় নির্মূল হয়ে গেছে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলবো আগামী আসরে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। দশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর, তারপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব এবং কয়েকটি খবর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই বাংলাদেশের শিরোনাম, আক্রান্তদের 80% শরীরে অমিক্রন, IEDCR প্রথম আলো। দেশে 20 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত, স্বাস্থ্যমন্ত্রী ইত্তেফাকের শিরোনাম। যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রতাপশালী দুর্নীতিবাজ, রিজভী বাংলাদেশ প্রতিদিন। যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেলেন পররাষ্ট্রমন্ত্রী, সচিব যাচ্ছেন ভারতে, মানব জমিনের শিরোনাম। এবারে ভারতের কটি শিরোনাম, সিপিএম লড়বে না 4 ওয়ার্ডে, দিন হাটাতেও ভোটের আগেই ফুটল জোড়াফুল আনন্দবাজার পত্রিকা। হিজাব বা বোরকার সমর্থন করি না, কর্ণাটকের ঘটনায় ঘিরে সরব জাবেদ আক্তার, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। বিশ্লেষণে যথারীতি জনাব সিরাজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে। শিরোনামটি হল, যিনি যত বড় প্রভাবশালী তিনি তত প্রতাপশালী দুর্নীতিবাজ। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন সেটি আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি এই সমাজের খানিকটা বাস্তবতা বটে। বাংলাদেশে দুর্নীতি হয়, দুর্নীতি হয়েছে এবং ভবিষ্যতেও হবে, আমরা পরিস্থিতি থেকে অন্তত তাই অনুমান করতে পারি। সেক্ষেত্রে যত বড় প্রভাবশালী ব্যক্তি তিনি তত বড় ক্ষমতাধর ব্যক্তি এবং তার পক্ষে বড় দুর্নীতি করা সম্ভব, এটাই বাস্তবতা। বাংলাদেশের ঘটনা পরম্পরা আমাদেরকে এমন চিত্রই দিয়েছে। সেক্ষেত্রে রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন তাও অস্বাভাবিক কিছু না, অবাস্তব কিছু না। তবে এ কথা সত্যি যে এই দুর্নীতি শুধুমাত্র এই সরকারের আমলে হচ্ছে তা কিন্তু নয়, দুর্নীতি বিএনপির আমলেও হয়েছে, এরশাদের আমলে হয়েছে, সবসময় হয়েছে, এখন হয়তো সেই মাত্রা বেড়েছে। তবে এই দুর্নীতি রুখতে হলে সমাজে শুধু অভিযোগ পাল্টা অভিযোগ না, এর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। যদিও সেই কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রকৃতপক্ষে বিরোধী দলের বা সাধারণ লোকজনের নেই, সেই ক্ষমতা সরকারের হাতে, অতএব সরকারকেই সেই ব্যবস্থা নিতে হবে।
ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে এবং এ নিয়ে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে, এই উত্তেজনার সৃষ্টি কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন?
জি, ভারতের কর্ণাটকে যে ঘটনা সম্প্রতি ঘটে গেল বা ঘটছে তারই জের ধরে উত্তরপ্রদেশেও কিছু ঘটনা ঘটল। ঘটনার মূল যে কথা সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন কেউ কেউ, এবং তাই নিয়ে একটা তোলপাড় অবস্থা সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এবং এই কাজগুলো মূলত করছে যারা, তারা হচ্ছে যে উগ্র হিন্দুত্ববাদী ছাত্ররা বা লোকজন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গেরুয়া পোশাক পরা যেমন মানুষের অধিকার আছে, তেমনি হিজাব পরা মানুষের অধিকার আছে। কেউ যদি হিজাব না পড়তে চায় তাকে জোর করার কোনো প্রশ্ন নেই ভারতে, তেমনি যদি কেউ হিজাব পড়তে চায় তাহলে তাকে জোর করে তার থেকে বিরত রাখার কোনো অর্থও হয় না। এটি গণতন্ত্র এবং মানবতার কথা বলে না। গণতন্ত্র সবার অধিকারের প্রতি খেয়াল রাখার কথা বলেছে, সবার অধিকার নিশ্চিত করার কথা বলেছে। ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে সারা বিশ্বে পরিচিত। তো সেই গণতান্ত্রিক দেশের যদি এই চেহারা হয় তাহলে গণতন্ত্র কোথায়, এ প্রশ্ন কিন্তু ওঠা স্বাভাবিক। একটি মেয়ে যদি হিজাব পরে তার ইচ্ছামতো যদি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারে তাহলে গণতন্ত্র কোথায় এবং সেখানে মানবতাই বা কোথায়? হিজাব পরা মুসলমানদের সংস্কৃতির অঙ্গ, হিজাব পরা ইসলামী শরীয়তের বিধান, সেই শরীয়তের বিধান এবং সংস্কৃতি অনুসরণ করে যদি কোনো ছাত্রী হিজাব পরে এবং তার বিরুদ্ধে যদি কেউ উত্তেজনা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সরকারের দায়িত্ব হচ্ছে কঠোর ব্যবস্থা নিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে ভারতে এখন এইগুলো প্রত্যাশা করা কঠিন ব্যাপার।
তো শ্রোতা বন্ধুরা, বিশ্লেষণের পর এবার বাংলাদেশের আরও কয়েকটি খবর বিস্তারিত জানা যাক। আক্রান্তদের 80% শরীরে অমিক্রন, IEDCR প্রথম আলোর রিপোর্ট। পত্রিকাটি লিখেছে, দেশে গত জানুয়ারি মাসে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 80% শরীরে অমিক্রন ধরন শনাক্ত হয়েছে, বাকি 20% শরীরে পাওয়া গেছে ডেল্টার ধরন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। জানুয়ারি মাসে 1 থেকে 31 তারিখ পর্যন্ত সংগ্রহ করা নমুনার জিনোম সিকোয়েন্সিং করে গতকাল বুধবার এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। দেশে 20 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত, স্বাস্থ্যমন্ত্রী। এটি ইত্তেফাকের খবর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে দেশে বর্তমানে 20 লাখ লোক ক্যান্সারে আক্রান্ত। আজ রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মানব জমিনের খবর। আগামী এপ্রিলে তিনি ওয়াশিংটনে যেতে পারেন। এদিকে 3 দিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন আগামী 23 ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন। চেন্নাইতে নবপ্রতিষ্ঠিত মিশনের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও দিল্লিতে দেশটির বিদেশ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে। এবারে ভারতের কয়েকটি খবর বিস্তারিত। সিপিএম লড়বে না 4 ওয়ার্ডে, দিন হাঁটাতেও ভোটের আগেই ফুটল জোড়াফুল। আনন্দবাজার পত্রিকা লিখেছে, বুধবারই বিকেল 3টে পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওই সময়সীমা শেষের পর দেখা যায় তৃণমূল 7টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। বজবজ এবং সাঁইথিয়ার মতো জোড়াফুল ফুটল কুচবিহারের দিনহাটা পুরসভাতেও। হিজাব বা বোরখার সমর্থন করি না, কর্ণাটকের ঘটনা ঘিরে সরব জাভেদ আখতার। আজকাল বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকে হিজাব পরে কলেজে মুসলিম ছাত্রীরা ক্লাস করতে পারবেন কিনা, তা ঘিরে গত বছরের শেষ থেকেই সেখানে নতুন বিতর্কের সৃষ্টি হয়, যা ঘিরে একটি মামলাও দায়ের করা হয়। কলেজ ক্যাম্পাসে হিজাব পরে প্রবেশ করলেও ক্লাস করার সময়েও তা পরে থাকতে পারবেন কিনা সেটা ঠিক করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষকেই দিয়েছে সরকার। এদিকে মুসলিম ছাত্রীদের দাবি, তারা হিজাব পরেই ক্লাস করবেন। এই বিতর্কের মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কর্ণাটকের একটি ভিডিও। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা ইরানের 43তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে কথা বলব ইরানের কোম প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ মনির হুসাইন খানের সঙ্গে। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও এবং রেডিও তেহরান ও সুপ্রিয় দর্শক মন্ডলীকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, ইরানের ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে, আপনি জানেন তো। আপনি কি মনে করেন ইসলামী বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে?
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নাস্তাঈন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইরানে ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব 1979 সালের 11 ফেব্রুয়ারি সফল হয় এবং ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই ইরান সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম শুরু করে, যা আজও পূর্ণদমে অব্যাহত আছে। বিশ্বের শীর্ষ সাম্রাজ্যবাদী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তার তাবৎ সাঙ্গপাঙ্গ নিয়েও ইসলামী ইরানের প্রতিরোধ সংগ্রামের মোকাবেলায় ব্যর্থ ও পর্যুদুষ্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিগত 43 বছর ধরে ইরানকে নতজানু আত্মসমর্পণ করার লক্ষ্যে শরণাতীত কালের ইতিহাসে সবচেয়ে কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যা মহান আল্লাহর অশেষ কৃপায় ইরানের প্রবল প্রতিরোধের মুখে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে, অর্থাৎ অ্যাবজেক্ট ফেলিওর। আর ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা চরম ও শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার কথা অতি সম্প্রতি স্বয়ং মার্কিন কর্মকর্তারাও আনুষ্ঠানিকভাবে উল্লেখ ও স্বীকার করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সাম্রাজ্যবাদ বিরোধী ইরানের এ প্রতিরোধ আন্দোলন ও সংগ্রাম শুধু ইরানের মাটিতেই সীমাবদ্ধ থাকে নিয়ে, বরং তা সমগ্র পশ্চিম এশিয়ায় অর্থাৎ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, এমনকি এর ঢেউ লাতিন আমেরিকায়ও পৌঁছে গেছে। লেবাননি ও ফিলিস্তিনিরা ইসলামী ইরানের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রতিরোধ সংগ্রাম ও যুদ্ধে ইসরায়েলকে বারবার পরাজিত করেছে। অত্র অঞ্চলের জাতিসমূহ যেমন ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে পরাজিত করেছে ইরানের প্রতিরোধ সংগ্রাম ও অনুপ্রেরণা ও সাহায্য নিয়ে।
জনাব খান, ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরান সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে প্রত্যাখ্যান করেছিল। অনেকে মনে করেন ইরান এখনও সারা বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে রোল মডেল। আপনার পর্যবেক্ষণ কি?
জি হ্যাঁ, ইরান এখনও নিঃসন্দেহে সারা বিশ্বে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে রোল মডেল, যার প্রমাণ হচ্ছে যে অত্র অঞ্চলে লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, বাহরাইন, আফগানিস্তান ও ইয়েমেনে সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রামীরা ইরানের প্রতিরোধ আন্দোলন ও সংগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ যুদ্ধ করছে এবং সফল হচ্ছে। শুধু অত্র অঞ্চলেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে লাতিন আমেরিকা, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলোও ইরানের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছে এবং পরামর্শ ও সাহায্য সহযোগিতা পাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইরানের ইসলামী বিপ্লবের 43তম বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব মোহাম্মদ মুনির হোসেন খান, একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছিলেন, বিপ্লবের পর ইরান সারা বিশ্বে অনেকটা একাকী ছিল, কিন্তু আজ সেই পরিস্থিতি পাল্টেছে। এক্ষেত্রে ইরানের কূটনৈতিক প্রচেষ্টাকে অনেকে বড় করে দেখেন, আপনি কোন দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন?
আসল বাস্তবতা হচ্ছে এই যে ইসলামী বিপ্লবের মহান নেতা ওয়ালিউ আমরুল মুসলিমিন আয়াতুল্লাহ আল উজমা ইমাম খামেনেয়ির সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনায় সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ সংগ্রাম, সফল কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা এবং সঠিক বিপ্লবী নীতি অবস্থান গ্রহণের জন্যই পরিস্থিতি পাল্টে গেছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন একাকী নিঃসঙ্গ নয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রই দিন দিন একাকী ও একঘরে হচ্ছে। ইরান যে একাকী নয় তার প্রমাণ ইরানের সাথে রাশিয়া ও চীনের মতো দেশসমূহের সখ্যতা ও বন্ধুত্ব এবং অত্র অঞ্চলের অধিকাংশ দেশের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক। এছাড়া বিশ্বের বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী দেশের সাথে ইরানের উষ্ণ কূটনৈতিক সম্পর্ক ও সহযোগিতা।
জনাব মনির হোসেন খান, আপনার সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইরান এখন সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে প্রধান শক্তি, কিন্তু বিষয়টিকে অনেকে মেনে নিতে পারছে না, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কিছু দেশ। অনেক সময় এসব দেশ ইরান বিরোধী তৎপরতা চালাতে গিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে হাত মেলায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, পশ্চিম এশিয়ার হাতে গোনা কিছু দেশের সরকার এই বিষয়টি মেনে নিতে পারছে না, বরং ইঙ্গো মার্কিন ইসরায়েল খবিশ চক্র ও শয়তানি অক্ষের কাছে এই কয়েকটি দেশের সরকার সম্পূর্ণ দায়বদ্ধ ও আটকে থাকার জন্যই এই অশুভ দুষ্ট সাম্রাজ্যবাদী চক্রের প্রভাবে ও চাপে পড়ে তারা ইরানের বিরুদ্ধে অপতৎপরতা চালায় এবং ইয়েমেনের বিরুদ্ধে নাহক যুদ্ধ করছে এবং সিরিয়ায় গোলযোগ ও গৃহযুদ্ধ বাঁধিয়েছে। অবশ্য এসব তাবেদার গোলাম সরকারগুলো ইঙ্গো মার্কিন ইসরায়েল খবিশ শয়তানি অক্ষের প্রত্যক্ষ মদদ ও সহায়তা নিয়েও তাদের কোনো একটি প্রচেষ্টায় সফলতার মুখ দেখেনি এবং দেখবেও না, কারণ তারা বাতিল ও মিথ্যাপক্ষ। ইসলামী বিপ্লবী ইরান ও তার মিত্ররা নিঃসন্দেহে সত্যপক্ষ, আর সত্যপক্ষই পরিণামে সফল কাম ও বিজয়ী। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, এবং বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই।
জনাব মুনির হোসেন খান, ইরানের 43তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও, রেডিও তেহরানকে এবং সুপ্রিয় দর্শক মন্ডলীকে আমি অশেষ অশেষ ধন্যবাদ এবং বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। সিরিয়ায় রাজধানী দামেস্কের কাছাকাছি কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়ে দামেস্ক সরকার এই হামলার পরিণতির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে। মঙ্গলবার রাতের ওই হামলায় সিরিয়ার কয়েকজন সেনা হতাহত হন। গতকাল এক বিবৃতিতে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন বলে মন্তব্য করে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটের রিপাবলিকান দলের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককোনেলকে কঠোর সমালোচনা করে বলেছেন, 2020 সালের চরম প্রতারণামূলক নির্বাচন ঠেকাতে তিনি কোনো ভূমিকা রাখেননি। গতকাল ডোনাল্ড ট্রাম্প ম্যাককোনেলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ট্রাম্প প্রশাসনের নীতি অনুসরণ ভিয়েনা সংলাপে অগ্রগতির পথে প্রধান বাধা, জাপানি প্রধানমন্ত্রীকে বলেছে ইরান। বেলারুশিয়াকে সাথে নিয়ে মহড়া শুরু করেছে রাশিয়া। কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব বলেছে মস্কো। বাংলাদেশে গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয় প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে মামলা। এবং যোগী আদিত্যনাথ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে চাইছেন, অভিযোগ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলছি, রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।